বায়ু দূষণের কারণে বিশ্বে প্রতি বছর 70 লাখ মানুষের মৃত্যু হয়। বায়ু দূষণে যে 10টি দেশের মানুষ সবচেয়ে বেশি মারা যান তার মধ্যে রয়েছে চীন, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্র। এই বাস্তবতায় আমাদের আজকের আলাপন দক্ষিণ এশিয়ায় বায়ু দূষণ কারণ ও করণীয়। আমাদের সঙ্গে 3 জন অতিথি রয়েছেন, বাংলাদেশ থেকে 1 জন এবং ভারত থেকে 2 জন। পরিচয় করিয়ে দিচ্ছি শুরুতেই তাদের সঙ্গে। বাংলাদেশ থেকে রয়েছেন পরিবেশবিদ ও পরিবেশ বাঁচাও আন্দোলন পবার চেয়ারম্যান আবু নাসির খান। ভারত থেকে রয়েছেন বিশিষ্ট পরিবেশবিদ সুভাষ দত্ত এবং রয়েছেন সাপুরজি পালুনজির রিজিওনাল হেলথ সেফটি এনভায়রনমেন্টের প্রধান তাপস চক্রবর্তী। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। জি, আমরা আপনাদের সঙ্গে পরিচয় যেমনটা করিয়ে দিয়েছি, একই সঙ্গে দর্শক এবং শ্রোতা যারা রয়েছেন তারা চাইলে আমাদের অনুষ্ঠানে সংযুক্ত হতে পারেন, চাইলে আপনারা ফেসবুকে মন্তব্য করে জানাতে পারেন, আপনাদের মতামত প্রশ্ন করতে পারেন। শুরুতে আলোচনায় যেতে চাই এবং শুরু করতে চাই ভারত থেকে, কারণ যদি যে কোনো পরিসংখ্যানই ধরা হোক না কেন, যদি বলা হয় যে বিশ্বের সবচেয়ে দূষিত 6টি নগরী কী কী, সেক্ষেত্রে আসলে 5টি নগরীর নাম উঠে আসে ভারতের। এবং সংখ্যাটি যদি এমন হয় যে বিশ্বের সবচেয়ে দূষিত 30টি নগরীর নাম বলা হয়, সেক্ষেত্রে 22টি নগরী ভারতের। এই যখন ভারতের বাস্তবতা, তখন শুরুতেই ভারত একটু যেতে চাই। পরিবেশবিদ সুভাষ দত্ত, শুরুতে আপনার কাছ থেকে জানতে চাই বায়ু দূষণের কারণ কি কি ভারতের প্রেক্ষাপটে?
দেখুন, ভারতের বায়ু দূষণের কারণ গাড়ি ঘোড়া থেকে, মানে আমাদের তো আমার মনে হয় মানে কমফোর্ট কনভিনিয়েন্স ক্যাটাস্ট্রফি। যত বেশি আমাদের লাইফস্টাইল আমরা এইভাবে পরিবর্তন করব, তত আমরা বায়ু দূষণে ভুগব। গাড়ি ঘোড়া থেকে শহর, আমরা যদি শহর কেন্দ্রিক বলি, গাড়ি ঘোড়া থেকে সবচেয়ে বেশি দূষণ হয়। আরেকটা জিনিস সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, আমি এক সপ্তাহ আগে দিল্লি গিয়েছিলাম, দিল্লি এয়ারপোর্টের মধ্যে যেভাবে ধুলো উঠছে, নির্মাণ কার্যের ধুলো, আমার মনে হলো যে এটা বোধ হয় সারা ভারতবর্ষে একটা ব্যাপক ভাবে আনপ্ল্যান্ড আরবানাইজেশন, সাপুজি আছেন কাপুরবাবু, এই আনপ্ল্যান্ড আরবানাইজেশন, আমরা যে এমন ভাবে বন জঙ্গল গাছপালা কেটে আমরা বসত স্থাপন করছি, তাতে কিন্তু আমাদের একটা বিরাট বিপদ। এবং শহরের মধ্যে সলিড ওয়েস্ট বার্নিং আর শহরের বাইরে কম বার্নিং, এই সময়টা মোটামুটি শীতকালে বাতাস ভারী হয়, সেই সময় ভারী বাতাসকে আরো ভারী করে দিয়ে আমরা একেবারে আমাদের মানে আমরা নিঃশ্বাসটি বাঁচতে হয় মরতে। তো এই এই অবস্থাটা কিন্তু আমাদের মানে আমরা নিজেরাই অনেকটা দায়ী এই কারণের জন্য। যে দিল্লিতে যে গাড়ি চলে, দিল্লির মোট রেগুলার পপুলেশন হায়ার, মানে কলকাতা, চেন্নাই এবং মুম্বাই একসাথে যোগ করে যাবে, 400-500 বেশি গাড়ি চলে, রেগুলার পপুলেশন ডেন্সিটি কলকাতায় আমাদের সবচেয়ে বেশি, 5% রোড স্পেস, তার মধ্যে প্রায় 15 লক্ষ গাড়ি ছাড়াছাড়ি করে দৌড়াদৌড়ি করে, এখানে গতি সাম্যবাদ। এবার আর রাস্তাগুলো আমরা বিভিন্ন অন্য কাজে আমরা ব্যবহার করছি বা করতে দিচ্ছি, তাতে গাড়ির স্পিড কমে যাচ্ছে, রাস্তার বেহাল অবস্থা, ট্রাফিক সিগন্যাল আমরা সিঙ্ক্রোনাইজেশন করতে পারিনি। তো এইসব কারণে শহরটা আমাদের একটা মোটামুটি ওপেন এয়ার গ্যাস চেম্বার, সেটা সুপ্রিম কোর্ট এবং পরিবেশ আদালত বিভিন্ন রায়ে এবং আমার মতো অনেক রায়ে তারা উৎকণ্ঠ প্রকাশ করেছে, তারা সেটা লিপিবদ্ধ করেছে যে ভূপাল গ্যাস ডিজাস্টারের যেরকম যে অসুবিধা ছিল বা যে ব্যাপকতা ছিল, মোটামুটি এখন কলকাতা দিল্লি, কখনো কখনো কলকাতা দিল্লি থেকেও আমরা বায়ু দূষণে দিল্লিকে বিট করি। তো তাতে কিন্তু আমার মনে হয় যে আমাদের লাইফস্টাইলটাও একটা বিরাট কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। আমি একটা উদাহরণ দিচ্ছি, হ্যাঁ, ক্রিকেট হচ্ছে, ক্রিকেট ইজ এ গেম অফ স্মল বল, ছোট বল বড় মাঠে খেলা হয়। তো এই নিয়ে আমি সুপ্রিম কোর্টে একটা চিফ জাস্টিসের কোর্টে একটা মামলা করেছিলাম যে এটা রাত্রিবেলা কেন খেলা হবে। আমরা সারা পৃথিবী এখন আমরা ডে লাইট সেভিং এর জন্য আমরা লড়ছি 70-এর দশক থেকে সারা পৃথিবী লড়ছে, আর ভারতবর্ষ ডে লাইট ওয়ার্কিং এবং নাইট লাইট কে আমরা কিভাবে এক্সপ্লয়েট করছি, এটা ডে এন্ড নাইট টেস্ট ক্রিকেট হচ্ছে ভারতবর্ষ এবং কলকাতায় কত বিদ্যুৎ পড়ছে, পশ্চিমবঙ্গে 97% বিদ্যুৎ আসে তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে এবং কয়লা কুড়িয়ে, এবং তাতে সবচেয়ে মানে গ্লোবাল ওয়ার্মিংয়ের সবচেয়ে বড় কন্ট্রিবিউটর হচ্ছে এই তাপ বিদ্যুৎ কেন্দ্র। সেই বিদ্যুৎকে আমরা অপচয় করে কলকারখানায় বিদ্যুৎ লাগিয়ে ছাত্র ছাত্রীদের পড়াশোনার ব্যাঘাত ঘটিয়ে হাসপাতালে বিদ্যুৎ আমরা লোডশেডিং করে আমরা খেলার মাঠে বিদ্যুৎ দিচ্ছি। এই এই যে ব্যাপারগুলো আমাদের দৈনন্দিন জীবনে, দৈনন্দিন সামাজিক জীবন এবং দৈনন্দিন ব্যক্তিগত জীবনে যদি আমরা পরিবেশ বান্ধব না হতে পারি তাহলে কিন্তু এটা নিয়ে আমরা আলোচনাই করব, কিন্তু আমরা কোনো সমাধানে পৌঁছতে পারবো না।
জি, আমাদের সঙ্গে রয়েছেন তাপস চক্রবর্তী, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমাদের একজন পরিবেশবিদ সুভাষ দত্ত বলছিলেন, এবং সাধারণত নানা ধরনের গবেষণায় উঠে এসেছে ভারতে আসলে বায়ু দূষণের প্রধান যে চারটি কারণ, তার মধ্যে একটি হচ্ছে ফসলের অবশিষ্ট অংশ পোড়ানো, যানবাহনের দূষণ, নির্মাণ শিল্প এবং অর্থনীতির দ্রুত গতি। সব মিলিয়ে ফসল পোড়ানোকে সবচেয়ে প্রধান কারণ বলা হয়। এই বিষয়টি যদি আপনি একটু শুরুতেই আলোচনা করে নেন যে আসলে আপনিও কি মনে করেন যে ফসল পোড়ানোই প্রধান কারণ ভারতের বায়ু দূষণের?
অন্যতম কারণ তো বটেই, যে চারটে কারণ বললেন সেই চারটে কারণই ভীষণ রকম ভাবেই ভারতবর্ষে বিদ্যমান। ফসল পোড়ানো বা ফসল তো সরাসরি পোড়ানো হয় না, ফসলের যে ওয়েস্ট থাকে আর কি, সেই ওয়েস্টটা পোড়ানো বা ঘাস পোড়ানো, এই শুকনো ঘাস পুড়িয়ে দেওয়া, এটা একটা বিরাট একটা কারণ। এবার সমস্যাটা হচ্ছে এগুলো তো সব কারণ, এবার সমস্যাটা কোথায় জানেন তো? সমস্যাটা হচ্ছে সাধারণ মানুষ জানেই না যে এর ইম্প্যাক্টটা কি, এবং অতি শিক্ষিত মানুষও জানে না। আমাদের দেশে কোথাও মানে সিলেবাসে এনভায়রনমেন্টটা প্রায় মানে শুধু অবহেলিত বলতে কমই বলা হয়, সেখানেই হয় না, জানানোই হয় না। একটি বাচ্চা সে চকলেট খেয়ে সে চকলেটের প্যাকেটটা ফেলে দিচ্ছে রাস্তায়, সে তো জানে না, তাকে শেখানো হয়নি। আমরাও ছোটবেলা থেকে এগুলো শেখানো মানে আমাদের পরিবেশ কাকে বলে, পরিবেশে কি কি থাকে, এর বাইরে আমাদেরকে শেখানো হয়নি যে পরিবেশকে কিভাবে রক্ষা করা যায়। ঠিক আছে, এবার আমি আমার নিজের পেশাগত কারণে আমি কনস্ট্রাকশনের সঙ্গে বা নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত, আপনাদের একটা খুব মানে একটা পরিষ্কার সত্য কথা বলি যে পরিবেশ সম্পূর্ণভাবে রক্ষা করে উন্নয়ন এটা বোধ হয় সোনার পাথর, বাট এটা সম্ভব নয়। ঠিক আছে, পরিবেশ কোনো না কোনো ভাবে এফেক্টেড হবেই। এবার ব্যাপারটা হচ্ছে এই অ্যাডভার্স এফেক্টটাকে কি করে মিনিমাইজ করা যায়, তার জন্য একটা বিশেষ প্রশিক্ষণ এবং তার একটা বিশেষ নজরদারি দরকার। সেই নজরদারিটা কিন্তু হতে পারে সরকারের তরফ থেকে। এবার সরকারের তরফ থেকে খুব দুর্ভাগ্যের বিষয় এই যে কোনো নজরদারি নেই, একেবারেই নেই, কোনো নজরদারি নেই। বরং বড় বড় সাপুর্জি পালিঞ্জির মতন বা আরো অন্যান্য যে বড় যদি একটা কোম্পানি আছে, তারা তাদের লেভেলে যতটা সম্ভব করে, তার মধ্যে একটা আমি বলছি সাস্টেইনেবিলিটি রিপোর্ট এখন তৈরি হয় প্রত্যেকটা মানে বড় বড় কোম্পানিতে। এবার এরা নিজেদের উদ্যোগে যতটা সম্ভব করার করে, তার জন্য একটা ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্ট এখন খুব শক্তিশালী, সেই ডিপার্টমেন্টে আমি একজন মানে প্রধান আর কি। আমরা আমাদের লেভেলে যতটা করি, কিন্তু সরকারের তরফ থেকে কোনো প্রচার নেই, সরকারের তরফ থেকে কোনো নজরদারি নেই, এবং সরকারের তরফ থেকে কোনো পদক্ষেপও নেই।
এবং তাপস চক্রবর্তী আমরা ভেঙে ভেঙে নিশ্চয়ই আপনার কাছে আলোচনায় যাব যে এখন পর্যন্ত আসলে এই দূষণ থেকে মানুষকে বাঁচানোর জন্য বিভিন্ন দেশের সরকার কি করছে, সেসব নিয়ে নিশ্চয়ই আমরা আলোচনা করব। আমরা একটু বাংলাদেশ থেকে জেনে আসি যে বায়ু দূষণের জন্য বাংলাদেশের কি সমস্যা। আবু নাসের খান, আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই বাংলাদেশে বায়ু দূষণের কারণগুলো কি কি, এবং এখন পর্যন্ত বায়ু দূষণের কারণে কি ধরনের কুফল মানুষকে ভোগ করতে হচ্ছে?
দেখুন, আমি প্রথমেই বায়ু দূষণ কারণ এবং উৎসগুলোকে একটু সেপারেট করতে চাই। কারণ গুলো নিয়ে হয়তো বিতর্ক হইতে পারে, কিন্তু উৎসব গুলো নিয়ে কিন্তু বিতর্ক নেই। কারণ বাংলাদেশের কারণ গুলো যদি দেখেন, অত্যন্ত ঘনবসতি বাংলাদেশ এবং খুব দ্রুত অনিয়ন্ত্রিত যে উন্নয়ন, এই অনিয়ন্ত্রিত উন্নয়নটা কন্ট্রিবিউট করতে হচ্ছে অনেক বেশি, কেরেন কেস হতে চাইছে মানুষ বেশি। এই অনিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত উন্নয়ন ফলে অনেক বেশি কনস্ট্রাকশন কাজ হচ্ছে ইত্যাদি ইত্যাদি না, এবং এই যে মানুষগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য, আমার লাইফ স্টাইলকে সাপোর্ট দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ইটের কথাই বলেন, ট্রান্সপোর্টই বলেন, কিংবা বিভিন্ন কনস্ট্রাকশন কাজ হচ্ছে সেই সমস্ত কারণ বলেন, এগুলো হচ্ছে, এইগুলো হলো কারণের দিক থেকে। এটা নিয়ে বিতর্ক থাকতে পারে কোনটা কম বেশি, কিন্তু উৎসগুলো নিয়ে বিতর্ক নাই বাংলাদেশে অন্তত। কয়েকটা উৎস প্রধানত শীতকালে যে উৎসগুলা, বর্ষাকালে সেই উৎসগুলো কিছুটা কম থাকে। যেমন শীতকালে পিঠের ভাটা একটা অন্যতম প্রধান উৎস, ঢাকার চারপাশে এবং শহরগুলোর চারপাশে অসংখ্য ঈদের ভাটা। এই সমস্ত ঈদের ভাটা থেকে যে ধোঁয়াটা বাইর হয়, যেটা জ্বালানি হিসেবে যে কয়লাটা ব্যবহার করে অত্যন্ত নিম্নমানের উচ্চ সালফারযুক্ত, এর থেকে হয়। আরেকটা হলো যে ধরুন ঈদের ভাটা থেকে যে বিভিন্ন রাবার টাবার থেকে শুরু করে অন্য কিছু পড়ায়, সেই যে এই ধোঁয়াটা একটা অন্যতম প্রধান কন্ট্রিবিউটিং ফ্যাক্টর মোর দেন 50% শীতকালে। কিন্তু বর্ষার সময় এটা যে বাটা যেহেতু ওরকম ভাবে চালু থাকে না, তাহলে এই সমস্যাটা থাকে না। আরেকটা হলো যে ইটের বাটার জ্বালানি ছাড়াও যে আমরা অত্যন্ত নিম্নমানের বা লো কোয়ালিটির টেকনোলজি ব্যবহার করতেছি, যার ফলে কিন্তু এইটার মাত্রা আরো বাইরে যাচ্ছে সেই জায়গাগুলো থেকে আছে। এটা গুলো একটা। দুই নম্বর হলো আমাদের যে ভেহিকুলার এমিশন আছে, ভেহিকুলার এমিশন থেকেও কিন্তু প্রচুর দেওয়া হয়। আমাদের অসংখ্য অধিকাংশ যানবাহন গুলোর পুরানো ইঞ্জিন গুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হয় না, এবং জ্বালানি হিসাবেও যে তেলটা ব্যবহার করা হচ্ছে, এটা ডিজেলই হোক পেট্রোলই হোক অক্টেনই হোক, এটা তুলনামূলক ভাবে অনেক নিম্নমানের। যদিও বলা হয় এটা ইউরো 3 স্ট্যান্ডার্ডে, কিন্তু আমার মনে হয় যে এটা আরো লো গ্রেড, আরো এতটা উন্নত না, আরো খারাপ। কারণ ইনভেস্টিগেশন যেটা হয়, আমদানি যেটা করা হয়, এটা কিন্তু অনেক ধরনের বেজাল বেজাল থাকে, যার ফলে কোয়ালিটি, এইটা একটা রেগুলার এমিশনের দিক থেকে। আরেকটা হলো যে ধুলা দূষণ, এই ধুলা দূষণটা দেখেন যে অনেক ধরনের কনস্ট্রাকশন কাজ করা হচ্ছে, এই সাপোর্ট আমাদের যে ধরুন সাপোর্ট সার্ভিস গুলো দেওয়ার জন্য যেরকম পানি, গ্যাস, বিদ্যুৎ, সোয়ারিজ লাইন ইত্যাদি কনস্ট্রাকশন করার জন্য রাস্তা পুরাপুরি করা হচ্ছে, এটা পুরাপুরি করার সময় যে প্রকল্প যে মেয়াদ অনেক বেশি গ্রহণ করা হয়, এবং জনদুর্ভোগটাকে কনসিডার না করে নিয়ম না মানে অনেক ধরনের এই ধরনের কনস্ট্রাকশন কাজ করা হচ্ছে। এই যে ধুলা, এই ধুলা একটা অন্যতম একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর এই বায়ু দূষণের জন্য আর কি। তো এছাড়াও বেশ কিছু ইন্ডাস্ট্রিজ আছে ঢাকার চারপাশে, এই ইন্ডাস্ট্রি থেকে যে ধোঁয়াটা যেটা হয় সেই ধোঁয়াটা, এইটা ছাড়াও বেশ কিছু ছোটখাটো যেমন ধরুন ইলেকট্রনিক্স এর যে বর্জ্যগুলা সেগুলা থেকে কিংবা এরকম বিভিন্ন ধরনের ইলেকট্রনিক বর্জ্য পুরানো হয়, কিংবা ধরুন পলিথিন এই সমস্ত পুরানো হয়, পুরানো হয়ে রিসাইকেল করা হয় বা অন্য কিছু তৈরি করা হয়, এই সময় কিন্তু অনেক বিষাক্ত গ্যাস হয়। মূলত এগুলোর অন্যতম প্রধান উৎস আমাদের ঢাকার বায়ু দূষণের। এখন আমরা যদি দেখি যে বায়ু দূষণের মাত্রাটা বিশেষ করে শুষ্ক মৌসুমে, শীতের মৌসুমে এটা অনেক ভয়াবহতাটা অনেক বেশি বেড়ে যায়, কারণ কুয়াশার কারণে এই বাতাসটা খুব বেশি ডিসপার্স হইতে পারে না, এবং শহরে আশেপাশে অনেক বেশি থাকে, বনবসতির কারণে এগুলো আরো অনেক বেশি কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হয় হিসাবে করে, এবং যার ফলে অনেক মানুষ প্রায় প্রত্যেকটা মানুষই কম বেশি নানান রকম ভাবে আক্রান্ত। আপনি যদি দেখেন এই সমস্ত ধোলা এবং বায়ু দূষণের কারণে সবচেয়ে বেশি আক্রান্ত হয় শিশুরা, বয়স্করা, সেই জায়গাগুলো থেকে তারপর থেকে কম বেশি সর্দি কাশি সেরকম। এছাড়াও এই যে ফাইন পার্টিকেল 2.5 ppm এর চেয়ে কম যেগুলা, এগুলা সরাসরি শ্বাসনালীর মাধ্যমে রক্তের মধ্যে চলে যায়, যার ফলে আমাদের হার্ট থেকে শুরু করে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নানান রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়, যে কারণে কিন্তু শীতকালে আমাদের যে ঔষধের ব্যবহার রোগের যে প্রাদুর্ভাবের কারণে অনেক বেশি হয়, এবং এই সমস্ত বায়ু দূষণের কারণে সরাসরি তো মানুষ অনেক মারা যাচ্ছে, অসুস্থ হচ্ছে, এবং অন্য অন্য অনেক রোগকে কিন্তু রোগী অন্য এগুলাকে কাবু করে ফেলেছে, এবং যার ফলে অনেক মানুষ চিকিৎসা করতে চায় কিন্তু অনেক দরিদ্র হয়ে যাচ্ছে, কিংবা অনেকে
লিয়াকত চৌধুরী, তিনি অনেক অনেক মন্তব্য করেছেন এই বিষয় নিয়ে, এবং তিনি আসলে বলতে চাইছেন যে মানুষ প্রকৃতির সন্তান এটা মানুষ ভুলে গেছে, এবং তিনি ইটভাটাকে বায়ু দূষণের জন্য কারণ হিসেবে দায়ী করেছেন নির্মাণ শিল্প। অর্থাৎ তিনি বলতে চাইছেন দ্রুত গতিতে সুপারমার্কেট হচ্ছে, সে কারণে দূষণ হচ্ছে। অনেকগুলো মন্তব্য তিনি করেছেন, আমরা নিশ্চয়ই আরেকটি জায়গায় তিনি বলেছেন মানুষ প্রকৃতির শত্রু। আমাদের শ্রোতারা অনেক অনেক মন্তব্য করছেন, সেগুলো নিশ্চয়ই ক্ষণে ক্ষণে আপনাদেরকে জানাবো। আমরা একটু যেতে চাই টেলিফোন লাইনে, এবং আমাদের সঙ্গে আসলে রয়েছেন এখন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে সবুজ বিশ্বাস। সবুজ বিশ্বাস, আপনি শুনতে পাচ্ছেন আমাকে?
আমি গ্রামেই মানুষ হয়েছি। এই জঙ্গিপুরের গ্রামের আশপাশে আমি যখন মাঠঘাটে ঘুরে বেড়াতাম, তখন আমাদের সময়ও কিন্তু ফসলের আগাছা বা ফসলের অংশটা পোড়ানো হতো। বড় হয়ে এটা আর আমার আশপাশে আর দেখি না, এটা হয় না। কি কারণে কেন জানি না, কিভাবে এটা সম্ভব হয়েছে, বা চাষিরা হয়তো সচেতন হয়েছেন কোনোভাবে। কিন্তু আমার এলাকায় না এটা চোখে পড়লেও, মুর্শিদাবাদ বা আমাদের পশ্চিমবঙ্গের আশেপাশে এই আমি আজকে একটা সংবাদপত্র পড়ছিলাম, চাষিরা ফসলের অংশ পোড়াচ্ছেন। তাতে তো একটা দক্ষিণ এশিয়ার তো দিল্লি তো গোটা ভারত কেন গোটা পৃথিবীতে আজ সেই কারণে দিল্লি আমাদের কুখ্যাত মানে রাজধানী হয়ে গেছে। তো এইটা আমাদের পশ্চিমবঙ্গেও যেন কম করতে পারি, বা যেমন আমার এলাকায় একেবারে চোখে পড়ে না। তো এইটা কি করলে এই ফসলের অংশটা যেন না পোড়ানো হয়, আর কি কি করতে পারি আমরা সাধারণ মানুষ হিসাবে?
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যেতে চাই সুভাষ দত্ত আপনার কাছে। যেমনটা আমাদের শ্রোতা জানতে চাইলেন যে আমরা কি করতে পারি, আইন রয়েছে, আমরা জানি যে আইনে শাস্তি, অর্থ দণ্ড সবই রয়েছে, তারপরও কেন সেটি প্রতিরোধ করা যাচ্ছে না, সেটি যেমন আপনার কাছ থেকে জানতে চাই।
এটা যেমন বলছিল কথা, যে সরকারের দিক থেকে প্রশাসনিক তৎপরতা,
জি,
কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অনেক রকম আইন তৈরি হয়েছে, পরিবেশ দপ্তর করেছে, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্টে অনেক নোটিফিকেশন হয়েছে, কিন্তু তার বাস্তব প্রয়োগটা হচ্ছে না।
কেন
ক্রপ ভ্যালুটা হচ্ছে না, তার কারণ হচ্ছে যে ভারতবর্ষ বিশেষ করে পশ্চিমবঙ্গে যতটুকু পরিবেশগত দিক থেকে সরকার করেছে সেটা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বা পরিবেশ আদালতের নির্দেশ, তাদের নির্দেশ ছাড়া স্বতঃপ্রণোদিত হয়ে মানুষের প্রয়োজনে সরকার বা প্রশাসন কখনোই তৎপরতা দেখায়। প্রশাসনিক তৎপরতার চরম অভাব, এটা একটা দিক। আরেকটা হচ্ছে আমরা সাধারণ মানুষের উদাসীন, আমরা জানি না, আমরা বুঝি না। পশ্চিমবঙ্গে কিন্তু ক্রপ ওয়েল্ডিংটা কম্পারেটিভলি দিল্লির সারাউন্ডিংসে যেমন তেমন নয়, এখানে কম। তার কারণ হচ্ছে, তার অনেকগুলো কারণ আছে। এবার ওই যেটা সবুজ বাবু বলছিলেন, যেটা থেকে আমরা কিভাবে, আমার কিন্তু মনে হয় যে আমরা তো এটা ভাবতে পারি যে ক্রপের যে রেসিডিউটা থাকে সেটা ডিগ্রেডেবল, সেইটাকে যদি আমরা কম্পোস্টিং এর দিকে যদি আমরা এগোই, এটা তো একটা গোল্ড মাইন হতে পারে। কুড়িয়ে আমরা বাতাসকে দূষণ দূষিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে মৃত্যুর দিকে ঠেলে না দিয়ে আমরা ক্রপের রেসিডিউটাকে কি আমরা
সুভাষ দত্ত, সেখানে একটি প্রশ্ন থাকে। আমরা তো এটাও জানি যে ভারতে অর্থনৈতিক ঋণের কারণে কৃষকরা আত্মহত্যা করেন, সেক্ষেত্রে ফসলের অবশিষ্ট অংশকে অন্যভাবে ব্যবহার করা সেটি অনেক বেশি ব্যয়বহুল হয়ে যায়।
কৃষকরা করবে না,
কে
করবে? সেটাই তো একটা ইন্ডিভিজুয়াল কৃষকরা তো এইভাবে করতে পারে না। সেটা যদি ধরুন একটা একটা এজেন্সি, একটা অর্গানাইজেশন এবং সরকারের একটা প্রয়াসে যদি আসে, এটাকে কালেক্ট করতে হবে। যেমন সলিড ওয়েস্ট, আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস 2016 এত স্ট্রিংজেন্ট, কিন্তু এটা অবাস্তব। সাথে তো ইন্ডিভিজুয়ালি তো আমরা সলিড ওয়েস্টটাকে ম্যানেজ করতে পারি না, একটা এজেন্সি, একটা অর্গানাইজেশন, কর্পোরেট সেক্টর, তাদেরকে এগিয়ে আসতে হবে যে তারা ইনভেস্ট করবে, এবং ওই যে রেসিডিউটা কালেক্ট করে যদি আমরা কালেকশন করতে হবে, এটা একজনের থেকে হবে না। একটা একটা বড় অন্তত 100 acres, 200 acres বা হেক্টর জমি থেকে রেসিডিউটা কালেকশন করে একটা সেন্ট্রাল পয়েন্টে এনে সেইখান থেকে আমরা ডিকম্পোজিশন এবং আমরা ফার্টিলাইজার করতে পারি।
সুভাষ দত্ত, এই বিষয়ে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যেমনটা বললাম যে ভারতে কৃষক অনেকে আত্মহত্যা করেন অর্থনৈতিক কারণে, আবার একই সঙ্গে ভারতের কৃষকরা অনেক বড় একটি ভোট ব্যাংক। আপনি কি মনে করেন যে শাসক দল যেই থাকুক না কেন, আসলে ভোট ব্যাংকের কথা চিন্তা করেই বায়ু দূষণের এই অন্যতম কারণের প্রতিকার করা বা প্রতিহত করার কোনো কার্যকর উদ্যোগ কোনো সরকারই নেয় না?
একদমই সত্যি কথা। আজ থেকে 2007 সালে কলকাতায় বায়ু দূষণের মামলায় রায় হলো, তাতে আমি একটা উদাহরণ দিচ্ছি যে ভোট ব্যাংকের কি ব্যাপারটা। এখানে অটোরিকশা গুলো তাদেরকে পুস্তকে ফুস্ট করানো এবং এলপিজিতে কনভার্ট করা হলো, তাতে কিন্তু সবচেয়ে বেশি সুবিধা পেত বা তাদের সুবিধা যে যারা অটোরিকশাটা চালায়। কিন্তু অটোরিকশাওয়ালাদের জীবিকা বিপন্ন হবে সেই স্লোগান তুলে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো রাস্তায় নেমে গেল এবং সরকারকে সেই কাজে বাধা দিল এবং আমাকে ধিক্কার জানালো। তার কারণ টুডেজ ব্রেড, আজকের আমার রুটি, কালকের আমার বাতাসে কি নিঃশ্বাস নেব তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং সেই ইম্পর্টেন্সটার জন্যই এটা ভোট ব্যাংকের এক্সপ্লয়টেশন। এবং সেই কারণেই কোন সরকার ভারতবর্ষে তো মানে এই যে আপনারা যে বললেন যে 70 লাখ লোক সারা পৃথিবীতে, আমি আমি বলছি যে ভারতবর্ষে এর কোনো হিসেব হয় না। এই হিসেবটা কোথা থেকে আসবে? তার কারণ আমরা যে বিশ্বাস নিয়ে বাস্তবায় মধ্যে ব্রিজ নট টু লিভ বাট টু ডাই যে হিসেব নিচ্ছে এই মুহূর্তে কলকাতা পশ্চিমবঙ্গে ধরুন আমার মনে হয় প্রত্যেকটা ফ্যামিলি, আমি অন্তত 100 ফ্যামিলির আগে স্ট্যাটিস্টিক্স নিয়েছি, তাতে দেখেছি যে তারা 60-70 ভাগ মানুষ তারা নিঃশ্বাস নিতে পারে না, তাদের ব্রঙ্কাল, তাদের নাসাল প্রবলেম, শরীরে তাদের অক্সিজেন ইনটেক কমে যায় অর্ধেক, এবং যতটুকু যায় মিড অক্টোবর থেকে মিড মার্চ বাতাসে যে দূষণ আরপিএম 2.5 বা আরপিএম 10 সেটা সেফ লিমিটেড থেকে কোথাও কোথাও 7 গুণ বেশি। তো এই যে তার কারণ হচ্ছে এই যে তীরে তীরে আমরা মরছি, আমরা হিসেব রাখছি না, আমরা বুঝছি না, ওই যে ত্যাগের মর্জিন সচেতন নই, তো এই আমাদের সামগ্রিক সচেতনতার অভাব এবং প্রশাসনিক তৎপরতা মানে না থাকার জন্য
পরে সুভাষ দত্ত আপনি কিছু যোগ করতে চান এই বিষয়ে, আপনি তখন যোগ নিশ্চয়ই করতে পারবেন। একটি বিষয় কখনো কখনো বেশ ভালোভাবেই আলোচনায় আসে এবং সেটি হচ্ছে আমরা যেমনটা বলছিলাম যে ফসল পোড়ানোর কারণে যে দূষণটা হয়, সেক্ষেত্রে এমন একটি আলোচনা রয়েছে যে উত্তরপ্রদেশের এই বায়ু দূষণ বিশেষ করে গঙ্গার সমতল ভূমির এই দূষণের কারণে ভারতের প্রতিবেশী দেশ নেপাল এবং বাংলাদেশও ঝুঁকিতে রয়েছে, কারণ বাতাসে ভর করে ধুলিকণা সেখানে যেতেই পারে। এই যে এক ধরনের সমীকরণ, তাপস চক্রবর্তী, আপনি কি এর সঙ্গে একমত যে ভারতের এই দূষণের কারণে আসলে প্রতিবেশী দেশ নেপাল এবং বাংলাদেশও ঝুঁকিতে রয়েছে?
বাংলাদেশ নেপাল তো কিভাবে প্রতিবেশী দেশ, প্রথম কথা হচ্ছে ভারতীয়রাই তো ঝুঁকিতে রয়েছে, ভারতবাসীরাই। এবার আমরা নিজেদের নাগরিকদের কথাই ভাবি না, প্রতিবেশী নিজেদের প্রতিবেশী মানে একেবারেই আমাদের যারা দেশের বাসিন্দা বা নাগরিক তাদের কথা ভাবছি না, তো আমরা ওটা ভাববো কেন? আসলে ব্যাপারটা হচ্ছে সভ্যতার পক্ষে বিপজ্জনক যা যা আমরা সেটা করি করি, এবং সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন তো, আমাদের ওই যেটা সুভাষবাবু বললেন আমি সম্পূর্ণ একমত, সচেতনতার অভাবটাই হচ্ছে রাজনৈতিক দলের অস্ত্র। আপনাকে খুব সহজ কথা বলি, সুভাষবাবু তো পরিবেশ আন্দোলনের একজন খুব পরিচিত নাম পশ্চিমবঙ্গে তো বটে, এমনকি ভারতবর্ষে আমি ওনার আন্দোলনের সঙ্গে অবহিত আছি নানাভাবে। এই আমাদের এনজিটির নির্দেশ অমান্য করে আমাদের মানে বিভিন্ন জায়গায় ছট পূজা বা অন্যান্য মানে নানা রকম সামাজিক কাজকর্ম হয়, অনুষ্ঠান হয়, পূজা পার্বণ হয় এবং পরিবেশের যথেচ্ছ ধ্বংস সাধন করা হয়, ঠিক আছে? এবং পলিটিক ও সমস্ত রাজনৈতিক দল তো বটে, এমনকি সরকার যাদের দায়িত্ব পরিবেশকে রক্ষা করা, তারা ওই মানে এনজিটির নির্দেশ অমান্য করে। সুতরাং যেখানে আমরা এই ধরনের কাজ করেছি আমরা বাংলাদেশ নেপালকে নিয়ে তো ওর তো অনেক পরের ব্যাপার।
জি আমি 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 আপনাদের দুজনের কাছ থেকে
একটা ছোট্ট কথা বলি যে সাধারণ সমস্যা হচ্ছে সাধারণ মানুষ এখনো জানে না যে তারা তাদের সন্তানের জন্য সবচেয়ে বিপজ্জনক পৃথিবীটা রেখে যাচ্ছে। মানে আমরা আমাদের সন্তানের জন্য একটা বিপজ্জনক পৃথিবী রেখে যাচ্ছি, এটা আমরা জানি না।
জি, আমি আপনাদের দুজনের কাছ থেকে ভারতের কয়েকটি বিষয়ে যা এখন পর্যন্ত শুনেছি, ফসল পোড়ানোর ব্যাপারে আমরা বুঝতে পারছি যে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেই, এবং নির্মাণ শিল্প আপনি বললেন যে তাপস চক্রবর্তী যে পরিবেশকে লক্ষ্য রেখে নির্মাণ শিল্প, এটি আসলে অকল্পনীয়। বাকি রইল অর্থনৈতিক উন্নয়ন এবং যানবাহনের দূষণ। আমরা জানি যে দিল্লিতে এমন উদ্যোগত হয়েছে যে জোর সংখ্যার গাড়ি আজ নামবে, বেজোর সংখ্যার গাড়ি পরের দিন নামবে, এবং দিল্লির রাস্তায় 30 লাখ গাড়ি প্রতিদিন চলাচল করে। সব মিলিয়ে এই যখন বাস্তবতা, তখন আসলে কোনো ধরনের আশার আলো কি আপনারা দেখতে পান ভারতের বায়ু দূষণের ক্ষেত্রে? কেবলই বিদ্যালয় বন্ধ করে দেওয়া অথবা জরুরি অবস্থা ঘোষণা করা, এছাড়া আর কোনো আশার আলো আপনারা দেখতে পান?
এগুলো তো সবই রিয়াকটিভ বা ফায়ার ফাইটিং বলা যায়। প্রকৃতপক্ষে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে। সুনির্দিষ্ট পরিকল্পনা যেমন আমি একদম পরিষ্কার বলি, আমি একদম একেবারে আপনাকে খুব পরিষ্কার বলি যে উন্নয়ন এবং পরিবেশের সম্পূর্ণ রক্ষা এটা সোনার পাত্রপাতি হবে না। আপনি যখনই আপনি ডেভেলপমেন্ট বা উন্নয়নে যাবেন, পরিবেশ কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমাদের যেটা চেষ্টা থাকবে সবচেয়ে কম পরিবেশের সবচেয়ে কম ক্ষতি করে উন্নয়ন, সেই ব্যাপারটা নজর দিতে হবে। যেমন আমি আপনাদের একটা কথা বলি, নির্মাণ শিল্পে একটা কথা আছে রিসাইকেল অ্যান্ড রিইউজ, মানে যে সমস্ত ওয়েস্ট গুলো আছে সেগুলো চারিদিকে পরিবেশে ছড়িয়ে না দিয়ে সেটাকে যদি আমরা রিসাইকেল করে রিইউজ করতে পারি, তাহলে কিন্তু বায়ু দূষণ অনেক কম হয়, পরিবেশ দূষণ অনেক কম হয়। যে আমাদের যে ইমারতি যে সমস্ত ওয়েস্ট গুলো রয়েছে, কংক্রিট ওয়েস্ট গুলো রয়েছে, সেগুলোকে আমরা রিসাইকেল করতে পারি। আমাদের যে সমস্ত ওয়াটার ওয়েস্ট আছে, সেই ওয়াটার ওয়েস্ট আমরা জিরো ডিসচার্জ পলিসি নিতে পারি। এটা কিন্তু আমার নিজের কোম্পানি অনেক জায়গায় করেছে যে জিরো ডিসচার্জ, মানে আমার কোনো ওয়েস্ট ওয়াটার আমার সোসাইটিতে আমরা ডিসচার্জ করবো না, সেইটাকে আমরা রিসাইকেল করবো, রিসাইকেল করে রিইউজ করবো। এবং কোনো কোনো এখন কোনো কোনো কোম্পানি আছে যারা ওয়াটার পজিটিভ, মানে তারা যে পরিমাণ জলটা তারা কনজিউম করে সেইটাকে কিন্তু আবার তারা রিসাইকেল করে, ঠিক আছে। এই এইরকম ভাবে পরিবেশকে রক্ষা করা যেতে পারে। এবং আপনার মনে করুন এই কনস্ট্রাকশনে যে জেনারেশন হচ্ছে, জেনারেশন অফ ওয়েস্ট, সেটাকে কন্ট্রোল করা যায়। ডাস্ট ক্যাচার আছে, ডাস্ট ক্যাচার ইউজ করা যায়, সিমেন্ট ডাস্ট যাতে আমাদের এনভায়রনমেন্টে জেনারেটেড না হয় তার জন্য বাল্কার ইউজ করা যায়, এবং সেখানেও ডাস্ট ক্যাচার ব্যবহার করে সেটাকে আবার রিইউজ করা যায়। এই ধরনের কাজগুলো করতে হবে। এবং যে সমস্ত মানুষ ওখানে এক্সপোজ হচ্ছে তাদেরকে বাধ্যতামূলক ভাবে N95 নোজ মাস্ক পরাতে হবে, ঠিক আছে। কিন্তু এই জিনিসগুলো দুই একটা বড় কোম্পানি ছাড়া খুব দুঃখের কথা করে না, এবং করে না তার কারণ হচ্ছে তারা পার পেয়ে যায়, কোনো নজরদারি নেই সরকারের তরফ থেকে, কোনো নজরদারি নেই, যার জন্য এটা যথেচ্ছ ছড়িয়ে পড়ে এবং চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাস্তা যেভাবে খোঁড়াখুড়ি হয়, তারপরে সেই রাস্তাটাকে পরিষ্কার না করে ওইভাবেই ধুলো, ওই ধুলো তারপরে ওটা চলতে থাকে। যতদিন আর একটা ভোট আসছে বা অন্য কিছু হচ্ছে বা পুজো আসছে, ততক্ষণ যদি চলতে থাকে সেটা হবে কি করে? আর একটা জিনিস হচ্ছে মানুষকে উৎসাহিত করতে হবে সাইকেলের ব্যবহারে, ঠিক আছে। আমাদের কিন্তু শহরে, শহরাঞ্চলে সাইকেলের ব্যবহার এখন খুব কমে গেছে। আপনি দেখবেন পৃথিবীর বহু উন্নত দেশে সাইকেলের ব্যবহারটাকে ভীষণ রকম ভাবে উৎসাহিত করা হচ্ছে। এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। হয়তো খুব কম মানুষ এই ব্যবহারটা সম্পর্কে মানে এত সচেতন যে সাইকেল একটা নির্দিষ্ট জায়গা পর আর কোনো যানবাহন যাবে না।
জি, তাপস চক্রবর্তী, তাপস চক্রবর্তী আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু যেতে চাই সুভাষ দত্ত আপনার কাছে, যা বললেন তাপস চক্রবর্তী তার বাইরে আপনি যদি কিছু যুক্ত
তিনি বলেন যে কলকাতার মানুষের 8-10 কিলোমিটার তারা বাসে টানে যাবে কেন? টানের নামটা কিন্তু পরিবেশ বন্ধন থাকে না, টান তো ইলেকট্রিসিটি ঢুকালে ইলেকট্রিসিটি সাপ্লাই ভাবে বিদ্যুৎ আমাদের পয়লা পুড়িয়ে হয়। সুতরাং আমাদের দৈনন্দিন জীবনটাকে পরিবেশ বন্ধন হিসেবে করে তুলতে হবে। আমরা এই পৃথিবীটা এই এই বসুন্ধরা আমরা কিন্তু আমাদের উত্তরসূরির কাছ মানে পূর্বসূরির কাছ থেকে কিন্তু আমরা পাইনি, আমরা উত্তরসূরিদের কাছ থেকে ধার নিয়েছি, তাদেরকে ফেরত দিতে হবে। আর এই যে তাপসবাবু বলছিলেন যে আমি এটা নিয়ে লড়াই করেছি যে প্রত্যেকটা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি তারা সোলার সিস্টেম ব্যবহার করবে এবং রেইন ওয়াটার হার্ভেস্টিংটা কম্পালসারি করবে। তো এইসব জিনিসগুলো আইনেতে আনা হয় না এবং আইনেতে কোথাও কোথাও আনা হলেও তার প্রয়োগ হয় না। ঠিকই বলেছেন উনি, কয়েকটা বড় কোম্পানি ছাড়া তারা কস্ট, অর্থনৈতিক প্রগতি
এবং এই যারা নির্মাণ শিল্পের সাথে যুক্ত আছে তারা রাজনৈতিক দল নেতাদেরকে সন্তুষ্ট রাখেন এবং তাদের ভোট ব্যাংক এবং নোট ব্যাংক দুটো ব্যাংকের মানে সাপ্লাই এই এই সব ইন্ডাস্ট্রি থেকে আসে। সুতরাং ডেভেলপমেন্ট ডাজ নট মিন ডিস্ট্রাকশন, এই কথাটা আমাদের কিন্তু মানতে হবে। আমি কলকাতার রাস্তা দিয়ে হেঁটে যেতে, আমি তো সাইকেল কেন, আমি হেঁটে যেতে পছন্দ করি, কিন্তু হেঁটে যেতে যেতে হতে হঠাৎকে হাসপাতালে চলে যাওয়া যায় না। আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি যে কোনো কোনো রাস্তাতে হাঁটা যায় না, তার কারণ হচ্ছে যে দুপাশের এয়ার কন্ডিশন মেশিন গুলো আমাদের মাথার উপরে তারা গরম হওয়া চায় না। এই যে মানে অফিসের মধ্যে বসে বা বাড়ির মধ্যে বসে ঠান্ডাকে বেশ আরাম করছেন, তারা কিন্তু অনেক বেশি মানে পরিবেশের ক্ষতি করছেন, বায়ু দূষণ করছেন।
সুভাষ দত্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু বাংলাদেশে যেতে চাই। আবু নাসের খান, জি, আমরা শুনলাম যে ভারতের সরকারের কতটা বেশি আন্তরিকতা রয়েছে বায়ু দূষণ রোধে, তার দেশের মানুষের স্বাস্থ্য রক্ষায়। কি ধরনের চিত্র বাংলাদেশের ক্ষেত্রে আপনি যদি একটু তুলে ধরেন মিনিট দুয়ের মধ্যে?
খুব বেশি পার্থক্য নাই। দেখেন, বাংলাদেশ স্বল্প উন্নত দেশ ছিল, সবে মাত্র আমরা নিম্ন মধ্যম আয়ের দেশের দিকে যাচ্ছি আর কি। সেদিক থেকে আমাদের দ্রুত অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে, কিন্তু আমাদের যে কনস্ট্রাকশন কাজ বা অন্যান্য কাজগুলো করা হচ্ছে এই সমস্ত কিছুই, আমাদের যে রেগুলেটরি অথরিটি গুলো খুবই দুর্বল। ভারতে এটা অনেক প্রাচীন, কিন্তু বাংলাদেশে অধিকাংশ রেগুলেটরি অথরিটি গুলো কিন্তু খুব নতুন, যার ফলে এগুলো এখনো দানা বাঁধে ওঠে নাই। কিন্তু দ্রুত অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে যে কাঠামো গুলো গড়িয়ে ওঠার দরকার, এখনো গড়িয়ে উঠতেছে, কিন্তু এখনো পরিপক্ক হয়ে ওঠে নাই। তারা তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারতেছে না। যেমন ধরুন, এই রাস্তাঘাট কোরাকুরি করা হচ্ছে, এই রাস্তাঘাট কোরাকুরি করার জন্য সিটি কর্পোরেশন থেকে পারমিশন নিয়ে অন্যরা কোরাকুরি করে কতগুলো শর্ত সাপেক্ষে, কিন্তু এই শর্তগুলো সঠিকভাবে পালন করতেছে না, সিটি কর্পোরেশন সঠিকভাবে দেখভাল করতে পারতেছে না। তো এই তাদের সাংগঠনিক কাঠামোর দুর্বলতা বা অনিচ্ছার কারণে এগুলো হচ্ছে। একই রকম ভাবে যে ইটে ভাটা, যদিও পরিবেশ অধিদপ্তর দেখার কথা, কিন্তু তারাও কিন্তু খুব ভালোভাবে দেখতে পারতেছে না বা দেখতেছে না সেই জায়গাগুলো থেকে। এখন আমি যদি ধরুন এটিকে মুক্তি পাইতে চাই, তাহলে ধরুন পরিবেশ আইন পুরোপুরি বাস্তবায়ন করা দরকার। যেমন দেখুন, কয়লা একটা অন্যতম প্রধান সেক্টর, আমরা উন্নত মানের কয়লা না আনে অতিরিক্ত সালফারযুক্ত কয়লা ব্যবহার করি। এখন পরিবেশ অধিদপ্তর থেকে একটা নিষেধাজ্ঞা আছে যাতে নিম্ন কোয়ালিটির যে কয়লা এটা ব্যবহার করা যাবে না, কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটা এসরের মাধ্যমে বলা হয়েছে যে না, ইটে ভাটার জন্য এটা ব্যবহার করতে পারবে, এরকম ভাবে আমদানি করা হচ্ছে। কাজেই এখানে একটু সমন্বয়েরও একটু অভাব আছে। সেই ভাবে আমরা যদি দেখি যে ভেহিকুলার ইমিশন যেটা আর কি, সেই ওই বিআরটিএ এখানে যে অথরিটি যে ইঞ্জিন গুলো ভালোভাবে পরিষ্কার রাখা, ইটে করা, সেটাও কিন্তু অতটা করতে পারতেছে না সেই জায়গাগুলো থেকে।
আবু নাসের খান, আমাদের সময় শেষ হয়ে এসছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও একবার ধন্যবাদ দিচ্ছি আমাদের তিনজন অতিথিকে এবং দুঃখ প্রকাশ করছি যাদের প্রশ্ন অথবা মন্তব্য নিতে পারিনি। যেতে যেতে শুধু এটুকু বলা, অতিথিদের কথার প্রতিধ্বনি তুলে, আইন রয়েছে কার্যকর নয়, সরকার আন্তরিক নয়, কিন্তু আমরা সবাই জানি স্বাস্থ্য ঝুঁকিতে আমরা রয়েছি, মৃত্যু ঝুঁকিতে আমরা রয়েছি, তাই সচেতন হতে হবে আমাদেরকে। সবাই ভালো থাকবেন।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।